এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস ম্যান মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা। প্রভু, আমার প্রার্থনা, তুমি আমাদের শুধু অবগত নয়, সত্য হৃদয়ঙ্গম করো এবং আমরা কৃতজ্ঞ যে মানুষেরা তোমার বাণী ভালোবাসে, শ্রদ্ধা করে এবং মন দিয়ে শোনে, প্রত্যেকের এর থেকে এমন কিছু পায় যা তাদের জীবনে পরিবর্তন আনে। শিষ্য পৌল চার্চের জন্য এমনভাবে প্রার্থনা করেছিলেন, যেভাবে আমরা দৈবাত্ম্য করি, কদাচিৎ অন্য মানুষদের জন্য, এমনকি আমাদের নিজেদের জন্যও আমরা এভাবে প্রার্থনা করি। হতে পারে আপনারা করেন, কিন্তু আমি তো অনেক বছর এভাবে প্রার্থনা করিনি এবং আমার মনে হয় পৌল কিভাবে প্রার্থনা করেছেন তা জানাটা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি, কারণ তিনি প্রত্যেক দিন প্রার্থনা করেছিলেন। তিনি ইফিসীয়দের বলেছিলেন যে তাদের সামনে ঈশ্বরের ভালোবাসা প্রতিভাত হবে এবং তারা এ ব্যাপারে জ্ঞাত এবং সচেতন হবে এবং নিজেদের জীবনে ঈশ্বরের ভালোবাসার অভিজ্ঞতা লাভ করবে। জীবনে এই সত্য জানার চেয়ে আর কিছুই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না যে ঈশ্বর আপনাদের নিঃশর্ত ভালোবাসেন, কোনো মতেই তিনি আমাদেরকে ভালোবাসা বন্ধ করেন না। আপনারা কি শুনছেন? ঈশ্বর কখনোই আমাদের ভালো না বেসে থাকতে পারেন না। আমিন। আমি জানি যে প্রচুর মানুষ যারা দূরদর্শনে দেখছেন তাদের কাছে ঈশ্বরের ভালোবাসা প্রকাশিত হওয়া প্রয়োজনীয়। ঈশ্বর কোনো সময় নেই, কোনো সময় আসবেন না আপনার জীবনে যখন ঈশ্বর আপনাকে ভালোবাসেন না। আমিন। পৌল প্রার্থনা করেছিলেন যেন আমরা শ্রেষ্ঠটাই জীবনে পছন্দ করি। দারুণ, তাই না? আপনাদের ভেতরে কজন মানেন যে জীবনের সঠিক পছন্দ করলে আমাদের জীবনে আরও অনেক দ্রুত উন্নতি হতে পারে? এবং তিনি অনেক ভালো প্রার্থনা করেছিলেন, আর তার মধ্যে একটা প্রার্থনা হল যে যেন আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বাজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্ম তোমাদিগকে দেন। অতএব পৌলের প্রথম প্রার্থনা ছিল যেন মানুষের প্রজ্ঞা লাভ হয় জ্ঞানের সঠিক ব্যবহার শেখে। আমি সবসময় বলি, এখন যে প্রজ্ঞা আপনি লাভ করেছেন তাই আপনার ভবিষ্যৎ জীবনকে সুখী করবে। অধিকাংশ প্রজ্ঞাই হল সাধারণ জ্ঞান, অতি অসাধারণ জ্ঞান, এবং আমাদের মধ্যেই থাকে। বাইবেলে বলেছে খ্রিস্ট আমাদের মধ্যে প্রজ্ঞার সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের তা ব্যবহার করতে হবে। এবং আমাদের শুধু তথ্যের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন সত্যের। শুধু শুক্রবিদ্যা দিয়ে আমাদের কোনো উন্নতি হবে না, প্রয়োজন প্রকৃত সত্য জ্ঞানের বিকাশ। আমি চাই আপনারা সত্য প্রকাশিত হওয়ার প্রত্যাশায় ঈশ্বরের সন্ধান করুন। এবং আমি আপনাদের বলছি, অনেক মানুষ আছে যাদের মধ্যে আপনারা ঈশ্বরের মহিমার প্রকাশ দেখার আশা নিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেন তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তারা নিজে সেরকম আশা পোষণ করে না। আপনারা বরং তাদের জন্য প্রার্থনা করুন যেন তাদের সামনে সত্য প্রকাশিত হয়, কারণ ঈশ্বর যখন দেখান তখনই হঠাৎ তারা সত্য দেখতে পান। আমার বিশ্বাস, ঈশ্বর যখন কাউকে কোনো কাজের দায়িত্ব দেন তখন সেই কাজটা ঈশ্বরের আশীর্বাদ যুক্ত হয়, অর্থাৎ এই কাজটা করার সময় অন্তরে আত্মায় ঈশ্বরের উপস্থিতি থাকে। যেখানে ঈশ্বরের উপস্থিতি সেই কাজে আর কোনো বন্ধন থাকে না। তাই একজন বাইবেল শিক্ষক হিসাবে আমি এত বছর ধরে পৃথিবীর এত দেশ ঘুরে কাজ করার সময় মানুষদের মুখে এই শিক্ষার মাধ্যমে সত্য প্রতিভাত হতে দেখেছি। আবার কখনো এমনও হয়েছে যে কেউ হয়তো 100 বার শুনেছে তবু ঈশ্বরের স্বরূপ তার কাছে প্রকাশিত হয়নি। কেন হয়নি জানেন? আমি উত্তরটা ঠিক দিতে পারবো না। হতে পারে কেউ একজনকে আপনাকে শিক্ষা দিয়েছেন যার মধ্যে ঈশ্বরের মহিমা কাজ করছে না, এবং ওই ব্যক্তির হৃদয় পর্যন্ত তার উপদেশ পৌঁছচ্ছে না। আমি জানি না কেন, হয়তো মন দিয়ে শোনেনি, মানে কি বুঝতে পাচ্ছি না। অর্থাৎ উপদেশ বা বাইবেল শিক্ষা শোনা মানে তথ্য লাভ করা, আর সত্য প্রকাশিত হওয়ার মধ্যে ফারাক আছে। আজকালকার দিনে আমরা তথাকথিত শিক্ষিত, আমাদের শিক্ষার মানে এমন যে ঈশ্বরের প্রতি বাধ্যতা আমরা অবহেলা করতে শিখি। ক্ষমার ওপর আরও কত বাইবেল শিক্ষার প্রয়োজন আছে আমাদের। প্রকৃতপক্ষে কোনো মানুষ আমাদের অসন্তুষ্ট করলে তাকে ক্ষমা করার জন্যে, অন্যদের সাথে তুলনা বা অন্যের উন্নতিতে ঈর্ষা না করার জন্যে আরও কত বাইবেল শিক্ষার প্রয়োজন আমাদের, অথবা আরও কতবার আপনাদের এরকম বাইবেল উপদেশের সভাতে উপস্থিত থাকলে সিদ্ধান্ত নিতে পারবেন যে জীবনে আর একটা দিনও অপরাধবোধে ভুগে নষ্ট করবেন না। আবার বলছি, কত বাইবেল শিক্ষার প্রয়োজন আমাদের, অথবা আরও কতবার আপনাদের এইরকম বাইবেল উপদেশের সভাতে উপস্থিত থাকলে সিদ্ধান্ত নিতে পারবেন যে জীবনে আর একটা দিনও আপনি অপরাধবোধে ভুগে নষ্ট করবেন না। আপনাদের এটা ভাবতে হবে, এই ভাবাটা খুবই গুরুত্বপূর্ণ, আর না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কোথায় যাচ্ছেন কিভাবে। অতএব আমরা কোন মানে, আমরা আপনাদেরকে কোন তথ্য সরবরাহ করার প্রয়োজন নেই। এখন হতে পারে এখানে এমন কেউ নেই যে উপস্থিত আছেন যারা বাইবেলের কথা বেশি জানেন না, তাদের হয়তো শোনার প্রয়োজন আছে। কিন্তু আপনারা যে যতই শুনুন, যদি আপনাদের সামনে তার সত্যরূপে প্রকাশিত না হয়, এবং আমি নিশ্চিত যে আপনাদের ভেতরে অনেকেরই বাইবেলের বই আমার বাইবেলের মতোই একরঙে, মানে অর্থাৎ অনেক জায়গায় মানে দাগ কাটা আছে, কোথাও কোথাও হলুদ পেন্সিল দিয়ে তলায় দাগ দেওয়া, কোথায় বা লাল পেন্সিল দিয়ে, আবার তারপর একদিন পড়তে বসেও হাতে গোলাপি পেন্সিল ধরি, সেদিন বাকি জায়গায় গোলাপি দিয়ে সব দাগ দেওয়া আছে। কিন্তু যতই আপনারা বাইবেলকে রঙিন করে তুলুন, তার দ্বারা প্রমাণিত হয় না যে আপনি কিছু জানেন। শুধু এটাই প্রয়োজন যে আপনি জানেন কিভাবে বিভিন্ন রং দিয়ে মানে দাগ কাটতে হয়। অতএব আমারা কথা শুনে যদি বাইবেল পড়েন, আমি উপদেশটা পাঠ করব, আপনাকে দারুণ পণ্ডিত বলে মনে করবে। মানে আমি জানি এসব চার্চে বসে আমি বাইবেল খুলতাম, নানান রঙের সব দাগ দেওয়া, আর খালি আশা করতাম যে ইস যেন সবাই দেখতে পায়, আমি কত জানি। অতএব এক এক সময় আমাদের বিদ্যা, আমাদের শুধু স্ফীত করে, আমাদের মিথ্যা বোধ দেয় যে আমরা অনেক বুঝি, অনেক জানি, যেহেতু অনেকবার বাইবেল শিক্ষার সভায় উপস্থিত থেকেছি, যেহেতু বাইবেলের প্রতি পঙ্ক্তির তলায় দাগ দিয়েছি, আমরা অনেক জেনে গেছি, যখন প্রকৃতপক্ষে কিছুই জানা হয়নি আমাদের। আমিন। অতএব আমি এখন আপনাদের শুধু কিছু তথ্য দিতে আসিনি। বাইবেলের মার্ক 4 বলেছে, তোমরা যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। অতএব কেউ যদি চামুচে করে ঈশ্বরের কথা আপনাকে গিলিয়েও দেয়, অথবা টিভিতে প্রত্যেক দিন নিয়ম করে জয়েস মায়ারের অনুষ্ঠান দেখলেও আমি আপনাকে ওখানে দেখি, এবং আমি খুশি যে আপনি অনুষ্ঠানে দেখতে আসেন, ভালো লাগে আপনাদের, জীবনে কোনো সাহায্য করতে পারলে। কিন্তু তবু মনে রাখবেন, যদি অন্তত একটা উপদেশও হৃদয়ের মধ্যে শতরূপে প্রকাশিত না হয়, তাহলে কোনো লাভ নেই। লক্ষ্য স্থির করুন যে প্রত্যেক দিন অন্তত একটা বিষয় ভালোভাবে আত্মস্থ করবেন, বাড়ি ফিরে সেই ব্যাপারে ধ্যান করবেন, আর বারবার চিন্তা করবেন এবং ঈশ্বরের কাছে স্বীকার করবেন, উচ্চারণ করে যে জয়েস মনে করিয়ে দিয়েছে আজ যে আমি খ্রিস্টের মধ্যে ঈশ্বরের ধার্মিকতা, আমি খ্রিস্টের মধ্যে ঈশ্বরের ধার্মিকতা, ঈশ্বর আমাকে ভালোবাসেন, আমি খ্রিস্টের মধ্যে ঈশ্বরের ধার্মিকতা। এরকম মানুষ হবেন না যে কেউ যদি বলে আজ আপনি জয়েসের অনুষ্ঠান দেখেছেন, তিনি বলবেন আমি ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ ভালো লেগেছে। সত্যি বলতে আমি দুজনকেই জানি যে অর্ধেক সময় চার্চ থেকে ফিরে মানে দুপুরে খাওয়ার সময় আপনি ভুলে যান যাজক কী সম্বন্ধে আলোচনা করেছিল, এবং এর পরেও আমরা অবাক হই জীবনে কোনো উন্নতি নেই কেন। বলবেন আমি কিন্তু চার্চে নিয়মিত যাই, এবং তাছাড়াও হয়তো আপনি আমার সব সিডি ডিভিডি এমনকি আমার সব বই কেনেন, এবং হতে পারে এক অপূর্ব আধ্যাত্মিক লাইব্রেরির মালিক আপনি। কিন্তু আমি তবুও বলছি কোনো লাভ নেই যতক্ষণ আপনি যেগুলো বারবার বারবার শুনবেন পড়বেন, মানে আপনাকে বারবার সেটা পড়তে হবে। এক ভদ্রলোক আমাকে বলেছিলেন যে তিনি আমার ব্যাটল ফিল্ড অব দ্য মাইন্ড 100 বার পড়েছেন। তিনি বলেছিলেন, সত্যি বলছি, একদিন আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই। আমার মনে হয় আমাদের আরেকটু মনস্থির করতে হবে যে যদি জীবনে বিজয়ী হতে হয় তাহলে নিষ্ক্রিয় হলে হবে না, এই আশা নিয়ে বসে থাকলে চলবে না যে অন্য কেউ আমাদের হয়ে সব করে দেবে। আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে সব বইয়ের জন্যে, ধন্যবাদ দিতে হবে সব সিডি ডিভিডির জন্যে, আজকের দিনে ইন্টারনেটে যেসব অপূর্ব তথ্য পাওয়া যায় সেই সবের জন্যে ঈশ্বরকে ধন্যবাদ দিন। আমাদের চার্চ এবং যাজকদের জন্যে ধন্যবাদ দিন। কিন্তু তার সাথে সাথে আপনাকে এই বিষয়গুলো নিয়ে ধ্যান করতে হবে, অর্থাৎ মনের ভেতর বারবার করে গভীরভাবে চিন্তা করা। পৌল এমন বলেননি যে আমি প্রার্থনা করি যেন তুমি ঈশ্বর সম্বন্ধে জানতে পারো, তিনি বলেছিলেন আমি চাই যে তুমি ঈশ্বরকে জানো, আমি চাই তুমি ঈশ্বরকে জানো। একটা সময় ছিল যখন জব বলেছিল, একদিন ছিল যখন তিনি ঈশ্বর সম্বন্ধে জানতেন, কিন্তু এখন আমার চোখ তাকে দেখছে আর আমি তাকে জানি। ঈশ্বর সম্বন্ধে জানা এবং ঈশ্বরকে জানার মধ্যে অনেক তফাত। তারপর পৌল বলেছিলেন শ্লোক 14-তে, তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয় যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি। বাহ, প্রত্যাশা আমাদের জীবনে এক অভ্যাস হওয়া উচিত, আমাদের এতে আসক্ত হওয়া উচিত। আর ওই হতাশ, নেতিবাচক, দুঃখী, নিরুৎসাহ, করুণ, নিরুদ্যম মনোভাব নয়। মনে রাখবেন, আপনি হলেন ঈশ্বরের একজন সন্তান, ঈশ্বরের আবাস। আপনি পবিত্র আত্মায় পূর্ণ। ঈশ্বর আপনার জন্য এত সব প্রতিশ্রুতি দিয়েছেন যে তাই জেনে আপনার আনন্দে আত্মহারা হওয়া উচিত। পৌল বলেছিলেন যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পরিত্রগণের মধ্যে তাহার দয়াধিকারের প্রতাপ ধন কি। আপনি খ্রিস্টের সাথে যৌথ ওয়ারিশ, এক যৌথ উত্তরাধিকারী। তিনি যা কিছু লাভ করেছেন সব আপনিও লাভ করেন। কখনো কখনো আমি চিন্তা করি যে আমি এত পরিশ্রম করছি আর সব কিছু আমার সন্তানরাই উপভোগ করবে, মানে বলছি যে না, আমি মজা করছি। আসলে আমরা আমাদের সন্তানদের ভালোবাসি আর তাদের জীবনের আশীর্বাদ হতে চাই। গভীরভাবে চিন্তা করলে এক এক সময় বেশ অযৌক্তিক লাগবে যে একজন সব পরিশ্রম করে যায় আর অন্য কেউ তা ভোগ করবেন। আমরাও ক্ষমা লাভ করেছি, আমাদের পাপ থেকে সম্পূর্ণভাবে উদ্ধার পেয়েছি। পৌল বলেছিলেন যে এর বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, আমাদের প্রতি, আমাদের প্রতি এক মিনিট, তার মানে অসীম অশেষ। আমি জানি ঈশ্বর পরাক্রমী, কিন্তু আমি কি অভ্রান্তভাবে এ কথার অর্থ বুঝতে পেরেছি, মানে বুঝতে পারছি এমন দুর্বল দুঃখী জীবন কাটিয়েছি কারণ আমাদের সামনে এই সত্য প্রকৃত রূপে প্রকাশিত হয়নি। আপনার সামনে সত্য প্রকাশিত হতে হবে, আমাদের মধ্যে, আমাদের জন্যে, আমাদের প্রতি। হে ঈশ্বর, তাহলে আমি কেন এমন দুর্বল দুঃখী জীবন কাটাচ্ছি? কারণ আমাদের সামনে এই সত্য প্রকৃত রূপে প্রকাশিত হয়নি। আপনার সামনে সত্য প্রকাশিত হতে হবে। এই সত্য প্রকাশিত হওয়া কোনো কিছু জানার চেয়ে এক সম্পূর্ণ পৃথক ব্যাপার। এটা এমন একটা জিনিস, একেবারে সত্যের উন্মেষ ঘটলে তার কোনোভাবেই আপনার থেকে ছিনিয়ে নেওয়া যায় না। আমরা পরিস্থিতিকে আমাদের জীবন থেকে ঈশ্বরের বাণী ভুলিয়ে দিতে দিই। যদি কোনো পরিস্থিতি ঈশ্বরের কোনো প্রতিশ্রুতির অনুকূল না হয় তাহলে আমরা ভাবি নিশ্চয়ই কোথাও কিছু ভুল হয়েছে। কিন্তু যখন আপনি জানেন যে আপনি জানেন, মানে জব যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলেন এবং বলেছিলেন যে তিনি জানেন, তাঁর উদ্ধারকর্তা আছেন এবং তিনি ঠিক তাঁকে রক্ষা করবেন? পৌল বলেছিলেন, আমি চাই তোমরা জানো এবং আমিও আপনাদের কাছে তাই চাই। এবং সমস্ত মূল্যবান দর্শকেরা যারা দূরদর্শনে দেখছেন, আমি চাই আপনারাও জানুন, আমি চাই ভারতের সবাই জানুন, আফ্রিকার সবাই জানুন, আমি চাই সারা এশিয়ার সবাই জানুন যে সারা পৃথিবী যেখানে যেখানে আপনার ভাষায় এই অনুষ্ঠানের সম্প্রচার হয় প্রত্যেকে জানুন। যদি আপনি আফ্রিকার কোনো গ্রামে বা ভারতের কোনো গ্রামে থাকেন এবং ভাবেন যে ঈশ্বর আপনাদের ভুলে গেছেন, তাহলে আমি চাই আপনারা জানুন যে ঈশ্বর আপনাদের ভালোবাসেন এবং আপনাদের দায়াধিকার আছে। আশা করা আপনার জীবনের এক অভ্যাস হতে পারে এবং ঈশ্বর বাস্তব এবং তাকে খুব ব্যক্তিগত ঘনিষ্ঠভাবে জানতে পারেন। আমাদের সামনেও তিনি প্রকাশিত হতে পারেন। আপনারা কতজন ভাবেন যে এই প্রকাশিত হওয়া সত্যি উপযোগী? আমিন। যোহন 14:17, তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখিতে পারে না, তাহাকে জানেও না। অবাক হবার কিছুই নেই যে যীশু প্রার্থনা করেছিলেন, পিতা এদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। কখনো কোনো অবিশ্বাসীর প্রতি ক্রুব্ধ হবেন না যদি তারা আপনাকে বুঝতে না পারে, কারণ তাদের কাছে আমি দুর্বোধ্য। অনেকটা আপনি যেন অন্য কোনো গ্রহের জীব এবং আসলে আপনি তাই, কিন্তু বুঝতে পারছেন, মানে বাইবেলই বলা হয়েছে আমরা শুধুমাত্র অতিক্রম করেছি, কিন্তু যীশু আপনাকে বুঝতে পারেন। এবার দেখুন যোহন 14 পড়ুন, মানে আপনার সাহায্য হবে। এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপর আপনার আত্মীয়রা আপনাকে বুঝতে না পারলে রাগ করবেন না, আপনাকে আর তাদের বোঝানোর জন্য পরিশ্রম করতে হবে না। থ্যাংকস গিভিং এর অনুষ্ঠানে গিয়ে আপনি আনন্দ করুন না, তারপর বাড়ি ফিরে যান। মানে যদি ঈশ্বর আপনাকে কোনো সুযোগ করে দেন, তাহলে মনে আনন্দ রেখে কাউকে বোঝাতে শুরু করবেন। যেই মুহূর্তে তর্ক শুরু হবে, কারণ দিয়াবল চেষ্টা করছে আপনাকে উত্তক্ত করে, মানে দুর্ব্যবহার করাতে, যাতে তারা বাড়ি ফিরে বলতে পারে যে দেখেছো তো কি অবস্থা। জগৎ যদি তোমাদিগকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসত, কিন্তু আপনারা তো জগতের নহে, বরং আমি তোমাদিগকে জগতের মধ্যে হইতে মনোনীত করিয়াছি। আপনারা বুঝতে পারছেন, সবারই তো মনে হচ্ছে ভাল লাগছে, ভালো কথা। আমার সেই বাক্য স্মরণে রাখিও, আবার শুনুন, আমার সেই বাক্য স্মরণে রাখিও, দাস আপন প্রভু হইতে বড় নয়। লোকে যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকেও তাড়না করিবে। আমি আপনাদের সামনে এই সম্বন্ধে আরও অনেক শ্লোক পড়তে পারি, কিন্তু আপনাদের ভালো লাগবে না, এই সব উপদেশ আপনাদের উৎফুল্ল করবে না। কিন্তু সত্য কথা বলতে গেলে, এমনকি বাইবেলের এক জায়গাতে বলাও হয়েছে যে সবাই যদি আপনার সম্বন্ধে ভালো কথা বলে, তাহলেও তা ভাবার বিষয়, অথবা এই রকম কিছু একটা বলা হয়েছে। কিন্তু মূল কথাটা হলো, যদি আমাদের কেউ কোনো দোষ না দেখে, তাহলে সত্যি চিন্তার বিষয়। যদি পৃথিবীর সবাই আপনাকে পছন্দ করে, আমি বিশেষ করে অবিশ্বাসীদের কথা বলছি, যদি প্রত্যেকে আপনাকে পছন্দ করে, তাহলে হয়তো আপনি কোথাও একটা আপোষ করেছেন এবং মানিয়ে চলছেন। কারণ বাইবেলে বলা হয়েছে আপনার ধার্মিকতার জন্যেই বিচার হবে। আবার বলছি, আপনার ধার্মিকতার জন্যেই বিচার হবে। আমিন। অতএব আমাদের বুঝতে হবে যে ঈশ্বর আমাদের প্রত্যেককেই কিছু পরিমাণে প্রজ্ঞা দিয়েছেন, প্রত্যেকের কাছে কিছু কিছু পরিমাণে সত্যকে প্রকাশ করেছেন। শুধু যে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক না স্থাপন করবেন, তিনি একথা বুঝতে পারবেন না। সুতরাং যখন আপনি এমন মানুষদের সাথে থাকবেন, হয়তো আপনি এমনকি যথেষ্ট ধার্মিক হওয়ার চেষ্টাও করবেন না, তারা যেখানে যেভাবে আছে তাদের সাথে সেভাবে মিলুন, কোনো আপোষ না করে। যোহন 17:3, আর ইহাই অন্তত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে, যীশুখ্রিস্টকে জানিতে চায়। জানেন নরক কেমন বলে আমার মনে হয়? অবশ্য এটা আমার নিজের মতামত, আমি ওইসব মানে রোদন, দন্তঘর্ষণ, আগুন, পাথর বাইবেলে যেমন আছে, কিন্তু আমার মনে হয় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদই হল নরক। কারণ দেখুন, প্রত্যেকেই, যারাই এমনকি প্রতিবেশীরাও, বা জীবনে ঈশ্বরের প্রভাব, কারণ পৃথিবীকেই পবিত্র আত্মা বাস, আমার মনে হয় সেটাই হবে নরকে প্রকৃত রূপ। ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে জানিতে চায়। অল্প বয়সী বিশ্বাসীরা বলতে পারে, আমরা ঈশ্বরকে জানি, ঈশ্বরকে চিনি, তবু আমাদের মন, আমাদের অনুভূতির সমর্থন লাগে এই বিশ্বাসকে জিয়াবা রাখার জন্যে। যদি আমাদের একটু মন খারাপ হয় বা হতাশ লাগে, মনে হয় ঈশ্বর আমাদের ছেড়ে চলে গেছেন, যদি কোনো দুঃখ দুর্দশার মুখোমুখি হয়, আবার আমাদের সন্দেহ জাগে, ঈশ্বর আমাদের সত্যি করে ভালোবাসেন তো? তিনি ছেড়ে চলে যাননি তো? আমরা বলে উঠি, তুমি কোথায় ঈশ্বর? তুমি কি আমাকে ভালোবাসো না ঈশ্বর? যদি কোনো প্রার্থনার উত্তর পেতে দেরি হয়, আমরা ভাবতে শুরু করি, ঈশ্বর কেন কাজ করছেন না, আমাদের যা নেই। তাই যদি আমাদের বন্ধুদের হয় ঈশ্বরকে প্রশ্ন করি, যেন এটা আমাদের অধিকার, সবাই বলুন প্রকাশ। আমরা এমন একটা জায়গায় পৌঁছই যখন আমাদের আর মানসিক সহায়তা লাগে না, ঈশ্বরের উপস্থিতির প্রমাণে আর কোনো কিছু দেখতে বা অনুভূত হতে লাগে না। তার মানে এই নয় যে আমরা আর এসব উপভোগ করি না, সবার মতো আমিও ঈশ্বরের উপস্থিতির প্রমাণ বা নমুনাগুলো উপভোগ করি, আমরাও ওই অনুভূতি ভালো লাগে। যত পরিণত একজন হবেন, ততই এই সব কম প্রয়োজন হবে। এক এক সময় আপনার মনে হবে, মানে মানে সমস্যা বলেই আমি প্রথমেই বাইবেল খুলে বললাম, আমিন, ঈশ্বর আমার এখন তোমার উপদেশ চাই, আর আমি না, আর পাচ্ছি না ভাই, আর কতদিন এটা করতে হবে ঈশ্বর? আর আমি সেই সম্বন্ধীয় অনেক দারুণ উপদেশ পেয়ে যেতাম, ঈশ্বর আমার সাথে কথা বলতেন। কিন্তু যখন আমার বয়স বাড়তে লাগলো, পরিণত হলাম, তখন জানেন তো ঈশ্বরই এই সমস্ত কিছু কিছু নির্ভরশীলতাকে অবহেলা করা শুরু করলেন। মানে বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমিন। আমি বলতাম, হে ঈশ্বর, তোমাকে চাই ঈশ্বর, আমি তোমাকে চাই, শয়তান নিপাত থাক, হে ঈশ্বর, আপনাদের মধ্যে কজন বুঝতে পারছেন আমি কি বলতে চাই? হু, বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমিন। আমি সত্যি সত্যি আপনাদের উৎসাহিত করতে চাই, যাতে নিয়মিতভাবে আপনারা ঈশ্বরের প্রকাশের জন্য প্রার্থনা শুরু করেন। ঈশ্বরের সম্বন্ধে জানা এক জিনিস, আর ঈশ্বরকে জানা সম্পূর্ণ অন্য জিনিস। এর জন্য সময় লাগে, এবং আমার মনে হয় ঈশ্বরের চরিত্র সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করতে হয়। ঈশ্বর খুব বিশ্বস্ত, এ কথাটা অন্যের মুখ থেকে শোনা এক জিনিস, আর নিজের জীবনে তার বিশ্বস্ততা টের পাওয়া অন্য জিনিস। আর জানেন, যখন আপনি প্রকৃতই ঈশ্বরকে চিনতে পারেন এবং বুঝতে পারেন যে তাঁর ওপর আস্থা রাখা যায়, তাকে নির্ভর করা যায়, এবং জানতে পারেন যে তিনি যা করছেন, যদি আপনি সব বুঝতে নাও পারেন, তবু নিশ্চিত যে তিনি আপনাকে ভালোবাসেন বলে করছেন, এবং অবশেষে আপনার মঙ্গলের জন্যই করছেন, দেখবেন আপনার আত্মবিশ্বাস এবং প্রত্যয় বেড়ে যাবে। এবং আত্মবিশ্বাস হলো খুবই প্রয়োজনীয়। অতএব
আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joyousmile.org-এ। প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে, আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।
এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন, তার ব্যয়ভার বহন করলেন জয়েস মায়ার মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।